মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সৌগত ঘোষের কাহিনী ড্যালে ভ্যালি ট্র্যাপ। দেখুন, আজকালকার দিনে ফাঁদ কোনো বড় ব্যাপার নয়। রোজ জেনে বা না জেনে হাজারটা ফাঁদকে আমরা এড়িয়ে যাই। কখনো রাস্তায় খোলা ম্যানহোল লাফিয়ে পার হন আপনি, কখনো মোবাইলে আসা কোটি টাকা জেতার মেসেজকে অবজ্ঞা করেন, আবার কখনো উঠতি ফটোগ্রাফার আপনাকে মডেল করে ফটোশুট করতে চাইলে আপনি স্রেফ তাকে ব্লক করে দেন। কিন্তু এই সব ফাঁদ তো এড়িয়ে যাওয়া যায়। এর পাশাপাশি এমন কিছু ফাঁদও থাকে যাকে ঘিরে থাকে কৌতূহল, যাকে ঘিরে থাকে বাস্তব অবাস্তবের দোলাচল। যাদের বুকের ভেতর সাহস একটু বেশি তারা সেই সব ফাঁদকে অবজ্ঞা করতে পারে না। আজ তেমনই দুই সাহসী সাংবাদিকের গল্প শোনাবো আপনাদের। শুনতে থাকুন দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতায় পঞ্চম স্থানাধিকারী গল্প সৌগত ঘোষের কলমে ড্যালে ভ্যালি ট্র্যাপ। বেশ কষ্ট করে উঁচু টিলাটার ওপর উঠে এলো অনন্যা। জ্যাকেটের পকেট থেকে মোবাইলটা বের করে ফরেস্ট অফিসের এমার্জেন্সি নাম্বারটায় কল করার চেষ্টা করল। না, এখানেও সিগন্যাল পাওয়া যাচ্ছে না। অন্ততপক্ষে বাবার সাথে যোগাযোগ করা গেলেও এই পরিস্থিতি মোকাবিলা করার কোনো উপায় তিনি বাতলে দিতে পারতেন। ছোটবেলা থেকে উনিই অনন্যার মাথায় ট্রেকিংয়ের নেশাটা ঢুকিয়েছেন। অবশ্য একে একে সায়ক, অনির্বাণ আর পায়েল যখন এখানে ট্রেক করতে আসার প্ল্যানটায় আপত্তি করল, তখন শুধুমাত্র দীপ্তির সাথে এই নির্জন পাহাড়ি জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেওয়াটা একেবারেই বুদ্ধিমানের মতো কাজ হয়নি। আরও দু তিনবার টিলাটার উপরে দাঁড়িয়েই এদিক থেকে ওদিক গিয়ে সিগন্যাল চেক করল অনন্যা। এবারের চেষ্টাও ব্যর্থ হল। একটা অজানা আশঙ্কা চেপে ধরছে অনন্যাকে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে, ঘন অন্ধকারের চাদরে ঢেকে যাবে গোটা জঙ্গল। দীপ্তিকে নিয়ে অনন্যা যে বিপদের মধ্যে পড়েছে তাতে আর ট্রেক করাও সম্ভব নয়। এই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অন্য কোনো ট্রেকিং টিম বা ট্যুরিস্টের দেখা পাওয়ার সম্ভাবনাও প্রায় শূন্য। তৈবাদ যদি ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো গাড়ি এদিকটায় আসে তাদের অনুরোধ করলে নিশ্চয়ই গেস্ট হাউস অবধি পৌঁছে দেবে। তা না হলে এই জঙ্গলেই চার পেয়ে বাসিন্দাদের সাথে রাত্রিবাস ছাড়া আর কোনো উপায় নেই। এসব কথা ভাবতে ভাবতে টিলাটার উপর থেকে নেমে এলো অনন্যা। সরু রাস্তাটা ধরে এগিয়ে যেতে লাগলো কিছুটা দূরে বাঁশের তৈরি বেঞ্চটার দিকে। বেঞ্চের কাছাকাছি পৌঁছাতেই অনন্যার বুকটা ছ্যাঁত করে উঠল। একটু আগেও দীপ্তি যেখানে বসেছিল সেই জায়গাটা এখন ফাঁকা। বেঞ্চের উপর শুধু তাদের রুকস্যাক, ব্যাগ আর জলের বোতলটা পড়ে রয়েছে। গেল কোথায় মেয়েটা? আর দীপ্তির যা অবস্থা তাতে এই মুহূর্তে ওর পক্ষে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ানো অসম্ভব। যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে হঠাৎ। মাস তিনেক আগে এই জঙ্গলে চিতাবাঘের দেখা মিলেছিল, তাদেরই কেউ দীপ্তিকে টেনে নিয়ে যায়নি তো? নাকি আজ সকালে গেস্ট হাউসের কেয়ারটেকার যে পিশাচের কথা বলছিল সে সত্যিই ঘুরে বেড়ায় এই জঙ্গলে? এবার ভয়টা যেন গলার কাছে দলা পাকিয়ে উঠছে। বেঞ্চ থেকে ব্যাগ আর জলের বোতলটা তুলে নিল অনন্যা। তারপর দিশে হারার মতন দীপ্তির নাম ধরে তাকে ডাকাডাকি করতে শুরু করল। দীপ্তির কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না, বরং অনন্যার ডাকটাই দূরে পাহাড়ের খাঁজে প্রতিফলিত হয়ে তার নিজের কানে ফিরে এলো। ততক্ষণে অস্তগামী সূর্য তার শেষ রক্তিম আভাটুকু ছড়িয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। সন্ধেবেলা কফিতে চুমুক দিতে দিতে গেস্ট হাউসে জানলা দিয়ে দূরে নীল পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি খেলা দেখতে মন্দ লাগছিল না। সত্যি বলতে আমাদের মতো জার্নালিস্টরা কংক্রিটের সভ্যতা থেকে বেরিয়ে এরকম সবুজ ঘন জঙ্গল আর পাহাড়ের মধ্যে আসার অবকাশ খুব একটা পায় না। আকাশ ছোঁয়া অট্টালিকার বদলে রাশি রাশি পাহাড়ের শাড়ি, গাড়ির বেসুরো হর্নের বদলে পাখির কিচিরমিচির, আর কুলকুল করে বয়ে চলা নদীর শব্দ, সব মিলিয়ে একে স্বর্গরাজ্য বললেও খুব একটা বাড়িয়ে বলা হয় না। পাঙ্গে ভ্যালির এই ফরেস্ট গেস্ট হাউসটিও বেশ ছিমছাম। অরুণাচল প্রদেশের এই অঞ্চলটিতে এখনো ট্যুরিস্টদের আনাগোনা সেভাবে শুরু হয়নি, তার কারণ জায়গাটা বেশ দুর্গম আর এখনো প্রচারের আলোর বাইরে। আমরা মানিপোলাং নামের একটা ছোট্ট শহর থেকে প্রায় 5 ঘন্টা ট্রেক করে গেস্ট হাউসে উঠেছি। আমরা বলতে দুটি প্রাণী, আমি আর তুলিকা। তুলিকা আমার অফিসের কলিগ হলেও আমাদের সম্পর্কটা বন্ধুত্বের তুই তোকারির পর্যায়ে নামতে বেশি সময় নেয়নি। জানলার সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে দেখি তুলিকা বিছানার উপর বসে মোবাইলটা নিয়ে খুটখুট করছে। একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম,
কি রে তুই এখানে এসো গেম খেলাটা ছাড়তে পারলি না? আরে জানলার কাছে যা, চারপাশটা একটু দেখে আয়। তা না,
মোবাইল থেকে চোখ না সরিয়েই জবাব দিল তুলিকা,
গেম খেলছি না রে সৌম, অনন্যার ক্যামেরা থেকে পাওয়া সেই রাত্রের অদ্ভুত ছবিগুলো দেখছি।
আমিও ঝুঁকে পড়লাম মোবাইল স্ক্রিনের উপর, মিশমিশে কালো অন্ধকার, তার মধ্যে ক্যামেরার ফ্ল্যাশলাইট কিছুটা পাথুরে জমি আর ঝোপঝাড় স্ক্রিন বন্দি করার চেষ্টা করছে, ছবির বাকি সব কিছুই অস্পষ্ট। ফটোগুলো এর আগেও বেশ কয়েকবার দেখেছি আমি, এবং যতবারই দেখেছি ততবারই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। বারবার মনে হয়েছে এক অসম্পূর্ণ কাহিনীর একমাত্র সাক্ষী হয়ে তারা চোখে আঙুল দিয়ে আমাদের কিছু দেখাতে চায়। ও হ্যাঁ, যে স্টোরিটা কভার করতে আমরা এখানে এসেছি সেটাই তো বলা হয়নি, একদম গোড়া থেকে শুরু করা যাক। অনন্যা চৌধুরী এবং দীপ্তি ত্রিপাঠী দুজনেই যাদবপুর ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রী। ওরা দুজন এবং ওদেরই আরও 3 জন ক্লাসমেট এই পাঙ্গে ভ্যালি আর টেলে ভ্যালির গভীর জঙ্গলে ট্রেক করবে বলে ঠিক করে। শেষ মুহূর্তে অনন্যা এবং দীপ্তি ছাড়া বাকি সকলেই নানান অজুহাত দেখিয়ে ট্রেকিংয়ে যাওয়া ক্যান্সেল করে। অনন্যা ছিল বড়লোক বাবার অত্যন্ত জেদি মেয়ে। বাবার সম্মতি নিয়ে দীপ্তিকে রাজি করানোর পর ওরা দুজনে বেরিয়ে পড়ে টেলি ভ্যালির উদ্দেশ্যে। আমরা যে পথে ট্রেক করে এসেছি সেই পথ ধরে এসেই ওরা গত 10ই এপ্রিল পাঙ্গে ভ্যালির ফরেস্ট গেস্ট হাউসে ওঠে। পরের দিন অর্থাৎ 11 তারিখ তারা পাঙ্গে নদীর ধার ঘেঁষে আরও গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 9000 ফুট উঁচুতে অবস্থিত টেলে ভ্যালির দিকে রওনা দেয়। গেস্ট হাউস থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের আর কেউ জীবিত অবস্থায় দেখেন। 11 তারিখ সকালেই অনন্যা এবং দীপ্তি তাদের বাড়ির লোকজনের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলে। তারপরে অনেক চেষ্টা করা সত্ত্বেও 12 তারিখ রাত্রি অবধি দুজনের কারোর সাথেই ফোনে যোগাযোগ করা যায়নি। শেষে ওদের বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে ফরেস্ট অফিসে এবং লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। 13ই এপ্রিল যৌথভাবে পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সার্চ পার্টি মেয়ে দুটোকে খুঁজতে শুরু করে। 1 সপ্তাহ ধরে তন্নতন্ন করে পুরো জঙ্গল চষে বেরিয়েও অনন্যা বা দীপ্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি ওদের খুঁজে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার অবধি ঘোষণা করা হয়। কলকাতা থেকে অনন্যার বাবা নিজে এসে লোকাল গাইডের সাহায্য নিয়ে খোঁজাখুঁজি করেও শুধু এক রাশ চাপা কান্নার হতাশা নিয়ে ফিরে গেছেন। এই ঘটনার প্রায় মাসখানেক পর মে মাসের 19 তারিখ স্থানীয় আপাদানি উপজাতির এক যুবক টেলে নদীর ধারে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সময় নদীর পাশেই একটি রুকস্যাক ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি সে তার গ্রামে নিয়ে যায় বাকিদের দেখাতে। অবশেষে নানান হাত ঘুরে ব্যাগটি পুলিশের কাছে পৌঁছায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ব্যাগটি অনন্যার। দীপ্তি এবং অনন্যা এই একটি ব্যাগ নিয়েই ট্রেকিং করতে এসেছিল। ব্যাগের ভেতর থেকে দুজনের কিছু গরম পোশাক, হাজার বিশেক টাকা, একটি ফার্স্ট এইড বক্স, মেয়ে দুটোর মোবাইল ফোন এবং অনন্যার ডিজিটাল ক্যামেরাটি উদ্ধার করা হয়। আশ্চর্যের বিষয় হল, সেঁতসেঁতে জঙ্গলে এক মাসের বেশি পড়ে থাকার পরেও ক্যামেরা আর ফোন দুটোর খুব একটা ক্ষতি হয়নি। এরপর তদন্তকারী একটি দল অকুস্থলে পৌঁছে নদীর ধারে কিছু ছোট ছোট হলুদ রঙের হাড় পড়ে থাকতে দেখে। হাড়গুলোতে মাংসের কণা মাত্র লেগেছিল না। এরপর ফরেন্সিক ইনভেস্টিগেশনে কিছু হাড় হিম করা তথ্য উঠে আসে, যা তদন্তে সাহায্য করার বদলে তার জটিলতাকেই আরো বাড়িয়ে তুলেছিল। জানা যায় 11 এপ্রিল দীপ্তি এবং অনন্যা যখন ফরেস্ট গেস্ট হাউস থেকে বেরিয়েছিল তখন দুজনেরই ফোনে প্রায় 50% মতো চার্জ ছিল। সেদিন মোটামুটি বিকেল 4:40 নাগাদ অনন্যার ফোন থেকে ফরেস্ট অফিসের এমার্জেন্সি নাম্বারে আর তার বাড়িতে কয়েকবার ফোন করার চেষ্টা করা হয়, কিন্তু সিগন্যাল দুর্বল থাকার কারণে অনন্যা কারোর সাথেই যোগাযোগ করতে পারেনি। সেদিন সন্ধে ও রাত্রেও অনন্যা আর দীপ্তির মোবাইল থেকে আরও কয়েকবার ফরেস্ট অফিসে, তাদের বাড়িতে এবং পুলিশ স্টেশনে যোগাযোগ করার চেষ্টা বিফল হয়। এরপর 12 তারিখ দুপুরের দিকে অনন্যার ফোনের চার্জ ফুরিয়ে আসে। এর পরের ঘটনাগুলো আরো বেশি রহস্যজনক। 12 এপ্রিল সন্ধেবেলাতে বেশ কয়েকবার দীপ্তির ফোনটি আনলক করার চেষ্টা হয়, কিন্তু প্রত্যেকবারই ভুল পাসওয়ার্ড এন্টার করার ফলে আনলক করা সম্ভব হয়নি। সেদিন অর্থাৎ 12 তারিখ রাত্রে দীপ্তিরও ফোনটা ডেড হয়ে যায়। যেহেতু তাদের ব্যাগে কোনো পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়নি, তাই পুলিশের ধারণা দীপ্তি বা অনন্যা কারোর ফোনই চার্জ করার কোনো উপায় ছিল না। অনন্যার ডিজিটাল ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলোর মধ্যে প্রথম 47টা ছবি ওদের যাত্রাপথের বিভিন্ন অংশে তোলা হয়েছে। কোনটায় হয়তো অনন্যা গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, আবার কোনো ছবিতে জঙ্গলের বুক ছিঁড়ে বয়ে যাওয়া নদীর ধার থেকে পাথর কুড়িয়ে দীপ্তি জ্যাকেটের পকেটে রাখছে। দুজনের কারোর মুখেই চিন্তার লেশ মাত্র নেই। রাস্তার দুধারে ফুটে থাকা গোলাপি আর বেগুনি রঙের রডোড্রেনড্রন ফুলের ছবিও রয়েছে। মেয়ে দুটো হয়তো তখনও কল্পনাও করতে পারেনি যে তারা আর কোনো দিন সভ্য জগতে ফিরতে পারবে না। এক অজানা মৃত্যুদূতের কবলে পড়ে চিরতরে এই জঙ্গলেই হারিয়ে যেতে হবে তাদের। অকালেই সন্তান হারা হতে হবে দুটি পরিবারকে। একটা বিশেষ জায়গা থেকে তোলা ভুটানের নিমা বেমা পর্বতমালার ছবি ইঙ্গিত করছে যে গেস্ট হাউস থেকে বেরিয়ে মোটামুটি 4.5 ঘন্টার পথ অতিক্রম করেছিল দুজন। এরপর 12 এপ্রিল থেকে 15 এপ্রিল ক্যামেরায় কোনো ছবি তোলা হয়নি। তারপর হঠাৎ 16 এপ্রিল রাত 12:35 থেকে 12:54 অবধি, অর্থাৎ প্রায় 20 মিনিটে 27টা অন্ধকারে তোলা ছবি পাওয়া গেছে। খুব মনোযোগ সহকারে দেখলেও আবছা কিছু গাছপালা আর একটু জমি ছাড়া কিছুই চোখে পড়বে না। এই ছবিগুলোই তুলিকা এতক্ষণ মন দিয়ে দেখছিল। আমি বললাম,
বেশ একটা গাছ হুমছময় ব্যাপার আছে কিন্তু ছবিগুলোতে বল। 11 তারিখের পর মাঝে 4টে দিন বাদ দিয়ে হঠাৎ 16 তারিখ রাত্রেই ফটোগুলো তোলার কারণ কি? কিছুই তো মাথায় ঢুকছে না।
সে ব্যাপারে তো ফরেন্সিক ইনভেস্টিগেটর টিম একটা থিওরি সাজেস্ট করেছে। 16 তারিখের ছবিগুলোর ব্রাইটনেস বাড়িয়ে তাদের মনে হয়েছে যে ওগুলো একটা খাদের ধারে দাঁড়িয়ে তোলা। ওদের অনুমান যে দীপ্তি এবং অনন্যা 11 তারিখের পরেও হয়তো 2-4 দিন বেঁচে ছিল। ততক্ষণে দুজনেরই ফোনের চার্জ শেষ। হয়তো ফরেস্ট অফিসার বা পুলিশ প্রথম কয়েকদিন সেভাবে গুরুত্ব দিয়ে তাদের খোঁজ করেনি, তাই তাদের রেস্কিউ করা পসিবল হয়নি। ১৬ তারিখ রাত্রে হয়তো দীপ্তি কোনোভাবে খাদে পড়ে যায়। ওয়েট আ মিনিট
বলে তুলিকা মোবাইলটা রেখে পাশে রাখা ওর পকেট নোটবুকটা তুলে নিল, কয়েকটা পাতা উল্টে পাল্টে বলল,
এই তো আমি লিখে রেখেছি, নদীর ধারে পাওয়া হাড়গুলোর মধ্যে দীপ্তির গোড়ালির ভাঙা হাড়ও কিন্তু ছিল, এবং হাড়টির ভাঙার ধরন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো উঁচু জায়গা থেকে পড়ার ফলেই হাড়টি ভেঙেছিল। হয়তো দুটো মেয়ে ১৬ তারিখ অবধি বেঁচেছিল, তারপর দীপ্তি কোনোভাবে খাদে পড়ে যায়। ১২ তারিখের পর দুটো মোবাইলের একটাতেও চার্জ ছিল না। অনন্যা প্রথমে ডিসাইড করে জায়গাটা মার্ক করে রেখে ফরেস্ট অফিসে সাহায্য চাইতে যাবে, তাই সে ক্যামেরায় কয়েকটা ছবি তুলে রাখে যাতে ফিরে এসে জায়গাটা চিনতে সুবিধা হয়। কিন্তু পরে মত পরিবর্তন করে বন্ধু বা বন্ধুর ডেড বডি তুলে আনার জন্য নিজেও খাদে নামার চেষ্টা করে, আর অ্যাক্সিডেন্টলি নিজেও নিচে পড়ে যায়।
আচ্ছা, ধরে নিলাম ঘটনাগুলো এভাবেই ঘটেছিল, কিন্তু তাতেও তো হিসেবে গোলমাল থাকে। নদীর ধারে পাওয়া হাড়ের টুকরোগুলোর মধ্যে দীপ্তির গোড়ালির হাড় ভাঙা ছিল ঠিকই, কিন্তু অনন্যার বা পায়ের হাড় বা পাঁজরের হাড়ে কোনো ইঞ্জুরি নেই। খাদের মধ্যে পড়ে গেলে কি এই হাড়গুলো অক্ষত থাকত? আর জঙ্গলে এক সপ্তাহ ধরে খোঁজাখুঁজি করেও সার্চ পার্টির একজনও বডি দুটো দেখতে পেল না। কথাটা শুনে তুলিকা চোখ বুঝে কিছু একটা ভাবার চেষ্টা করল, তারপর নোটবুকটা তুলে নিয়ে তাতে কিছু হিজিবিজি কেটে বলল,
তোর প্রথম প্রশ্নটার উত্তর আমার জানা নেই, তবে আমার মনে হয় চিতাবাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু বডি দুটো টেনে নিয়ে যায়। এই জঙ্গলে কিন্তু গত ডিসেম্বরেই লেপার্ড দেখা গেছে, তাই হয়তো সার্চ পার্টি বডি দুটো খুঁজে পায়নি।
আমি এবার বিছানা ছেড়ে উঠে এসে জানলাগুলো বন্ধ করে দিলাম। অক্টোবরেই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, জ্যাকেটের ভেতর দিয়েও হিমেল হাওয়া প্রবেশ করে হাড়গুলো কাঁপিয়ে দিচ্ছে। জানলার পাশেই আমার ফোনটা চার্জে দেওয়া ছিল, মোবাইলটা নিয়ে একটা আর্টিকেল বের করে ফের বিছানায় গিয়ে বসলাম। একটু হেসে বললাম,
হোমওয়ার্ক বেশ ভালোই করেছিস দেখছি, কিন্তু ফরেন্সিক রিপোর্টগুলো খুব একটা খুঁটিয়ে পড়িসনি। এই দেখ রিপোর্টে লেখা আছে, নো সাইন্স অফ কাটিং, গানস, টিথ অর ক্ল মার্কস ওয়্যার ডিটেক্টেড অন দ্য বোনস। চিতাবাঘ বা অন্য কিছুতে টেনে নিয়ে গেলে হাড়গুলোতে নিশ্চয়ই নখ বা দাঁতের দাগ পাওয়া যেত, সেসব কিছুই কিন্তু মেলেনি। আর ১২ এপ্রিল সন্ধেবেলাতে ভুল পাসওয়ার্ড দিয়ে অনেকবার দীপ্তির ফোন আনলক করার চেষ্টা হয়। এই ঘটনার কোনো এক্সপ্লেনেশন দিতে পারবি? আমার তো মনে হচ্ছে কেউ বা কারা মেয়ে দুটোকে খুন করে।
হোল্ড অন সৌম্য, সত্যি ক্রাইম থ্রিলার দেখে দেখে তোর মাথাটা গেছে। ভুলে যাস না যে হাড়গুলোতে যেমন কোনো দাঁত বা নখের চিহ্ন পাওয়া যায়নি, তেমন বন্দুক, ছুরি বা অন্য কোনো অস্ত্রের আঘাতের চিহ্নও কিন্তু মেলেনি। নির্জন জঙ্গলে দুটো মেয়ে সম্পূর্ণ একা ছিল। প্রবাবলি ১২ তারিখ সন্ধ্যের দিকে দীপ্তি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, ডিহাইড্রেশন হতে পারে, বা হয়তো দীপ্তির বডি টেম্পারেচার খুব তাড়াতাড়ি ফল করে, যেটাকে আমরা হাইপোথার্মিয়া বলে থাকি। দীপ্তি হয়তো তখন ফোন করার অবস্থাতেও ছিল না, এদিকে অনন্যার ফোন অলরেডি দুপুর থেকে ডেড, তাই হয়তো দীপ্তির ফোন থেকে কল করার চেষ্টা করে, কিন্তু ওর পাসওয়ার্ড হয়তো অনন্যার জানা ছিল না। তারপর দুজনেই কোনোভাবে খাদে পড়ে যায়, লেপার্ড বা অন্য কোনো জানোয়ার এসে বডি দুটো টেনে নিয়ে যায়। খাওয়ার পরে বেঁচে যাওয়া বডি পার্টসগুলো কোনোভাবে নদীর জলে এসে পড়ে, দুটো বডিরই গোটা স্কেলিটনের ম্যাক্সিমাম বড় হাড়ই কিন্তু মিসিং, তাই শুধু নদীর ধারে পড়ে থাকা ছোট হাড়গুলোতে দাঁতের দাগ নেই দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আবার এমনও হতে পারে দুজনেই নদীর জলে কোনোভাবে পড়ে গিয়েছিল, তাই নদীর ধারে ওদের ব্যাগ আর হাড়ের টুকরো পাওয়া গেছে।
কিন্তু বডি দুটো এক মাসের মধ্যেই এতটা ডিকম্পোজড হয়ে গেল যে হাড়ে মাংসের কোনা মাত্র পাওয়া গেল না।
ভেরি স্ট্রেঞ্জ। আর একটা কথা তোর মনে হয় জানা নেই, এমার্জেন্সি নাম্বারে কল করার জন্য ফোন আনলক করার দরকার পড়ে না।
আলোচনার মাঝেই দরজাতে টোকা পড়ল। তুলিকা উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলাম রঞ্জন দাঁড়িয়ে আছে। ও হচ্ছে এই গেস্ট হাউসের কেয়ারটেকার পুনমচন্দ আপাঙ্গের ছেলে। বিকালেই আলাপ হয়েছে ওর সাথে। ওর মুখে বাংলা শুনে আমি আর তুলিকা দুজনেই বেশ অবাক হয়ে গিয়েছিলাম। পরে জানলাম রঞ্জন নাকি দুবছর কলকাতাতে কাজ করার সময় বাংলাটা মোটামুটি রপ্ত করে ফেলেছে। এখন শহর থেকে ফরেস্ট অফিসে মালপত্র ডেলিভারি করে।
স্যার জি, ম্যাডাম জি, আপনাদের ডিনার রেডি হয়ে গেছে, জলদি এসে খেয়ে নিন, নাই তো ঠান্ডা হয়ে যাবে।
কথাটা বলেই ছেলেটা চলে গেল। তুলিকা বিছানার উপরে রাখা নোটবুক আর পেনটা ওর ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল,
দেখিস ভাই, খাওয়া দাওয়াটা যেন একটু মেপে করিস আজ। চিকেনের ঠ্যাং দেখে ভুলে যাস না যেন, তোর ওই সরু সরু ঠ্যাং নিয়ে কাল 7 ঘন্টা মতো ট্রেক করতে হবে। কিন্তু
আজকে মজা করছিস, করে নে, কালই দেখা যাবে না হয় কার দম আগে ফুরে।
মোবাইলে সময়টা দেখে নিলাম, রাত 8:34। তাড়াতাড়ি ডিনারটা সেরে একটা লম্বা ঘুম দিয়ে শরীরটাকে চাঙ্গা করতে হবে। কাল মোটামুটি 15 কিলোমিটার চড়াই উতরাই পেরিয়ে তবে আমাদের গন্তব্য ট্যালে নদীর ধারে ক্যাম্প সাইটে পৌঁছাতে পারব। ক্যামেরার লেন্সটা অ্যাডজাস্ট করে খুব সাবধানে পা টিপে টিপে গোলাপি রঙের ফুলটার দিকে এগিয়ে গেল তুলিকা। ফুলের উপর বসে রয়েছে একটা বিরল প্রজাপতি যার চলতি নাম ভুটান গ্লোরি। কালো ডানা দুটোর উপর লম্বা লম্বা সাদা দাগগুলো ওর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। হঠাৎ করে কোথা থেকে একটা বড় ভীমরুল উড়ে এসে প্রজাপতিটাকে আক্রমণ করতেই ওটা মাটিতে পড়ে ছটপট করতে লাগল। তুলিকা দৌড়ে গিয়ে ভুটান গ্লোরিটাকে হাতে তুলে নিল। আমি একটু এগিয়ে গিয়ে তুলিকার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম। প্রজাপতিটা তখন ওর অন্য হাত বেয়ে কাঁধে উঠেছে। ক্যামেরা সুইচ টিপতেই একটা আলোর ঝলকানি হল আর তাতেই মনে হলো ঘাবড়ে গিয়ে প্রজাপতিটা উড়ে গেল।
এনে রেয়ার স্পিসিসের প্রজাপতির সঙ্গে ছবি তুলে দিলাম। এখন মটন বিরিয়ানি পাওনা রইল কিন্তু।
আচ্ছা, সামনের মাসে জয়ন্তদা স্যালারি বাড়ালে তবে খাওয়াবো।
বলেই তুলিকা একটু দূরে গিয়ে একটা বাঁশের তৈরি বেঞ্চের উপর বসে পড়ল। আমিও ওর পাশে গিয়ে বসলাম। ভোরের দিকে ঝড় বৃষ্টি হওয়ায় চারদিক কাদাতে ভরে আছে। দু একটা জায়গায় গাছ পড়ে রাস্তা প্রায় বন্ধ, তাই মোটামুটি অর্ধেক পথ আসতেই একটা ধকল গেছে। এবার একটু জিরিয়ে নেওয়া দরকার। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে কিছুটা জল খেলো তুলিকা, তারপর জিজ্ঞেস করল,
পুনম চাঁদের ওই রক্তচোষা পিশাচের গল্পটা সত্যি মনে হলো তোর? রিপোর্টে রাখবো এটা?
সত্যি মিথ্যে জানি না, তবে এসব গালগল্প খবরের কাগজে লিখলে তোর আর আমার চাকরিটা থাকবে না। তারপর দুজনে মিলে না হয় শিয়ালদা স্টেশনে বাটি নিয়ে বসবো। হ্যাঁ, আইডিয়াটা মন্দ নয়, কি বল?
তুলিকার মুখ দেখে বুঝলাম খোঁচাটা ওর একেবারেই পছন্দ হয়নি। আসলে আজ সকালে গেস্ট হাউস থেকে বেরোনোর সময় কেয়ারটেকার পুনমচাঁদ বারবার করে সাবধান করে দিয়েছে, ট্যালে ভ্যালির জঙ্গলে নাকি এক রক্তচোষা পিশাচ বসবাস করে। দীপ্তি আর অনন্যার আগেও দুজন টুরিস্ট এবং একজন স্থানীয় বাসিন্দা এই জঙ্গলে হারিয়ে গেছে। সবশেষে পাওয়া গেছে তাদের হলদে হয়ে যাওয়া কয়েকটা ছোট ছোট হাড়। আর এই হাড়ের ব্যাপারেই আমার সব থেকে বেশি খটকা লাগছে। হাড়গুলোতে বিন্দুমাত্র মাংসের অনুপস্থিতি থেকে মনে হচ্ছে এক মাস নয়, যেন মেয়ে দুটোর বডি 1 বছর ধরে জঙ্গলে পড়ে পড়ে ডিকম্পোজড হয়েছে। প্রশ্নগুলো এতটাই ভাবিয়ে তুলেছে আমাকে যে
ট্রেকার্স প্যারাডাইসে বসেও চারপাশের পাইন ফার রডোড্রেনরনে ঢাকা পাহাড়ি জঙ্গলের সৌন্দর্যকে মন খুলে উপভোগ করতে পারছি না। তুলিকার অবশ্য বেশ পছন্দ হয়েছে জায়গাটা। জঙ্গলের স্থায়ী বাসিন্দাদের ক্যামেরাবন্দি করার জন্য ওর চোখ দুটো সবসময় চারদিকে কিছু একটা খুঁজছে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে বেশ ইন্টারেস্ট আছে ওর। তবে আমরা এখনো ট্যালে ভ্যালির প্রধান আকর্ষণ ক্লাউডেড লেপার্ডের দেখা পাইনি। এই জাতীয় বন বিড়ালের পিঠের দিকে জলপাই হলুদের উপর গাঢ় বাদামি রঙের ছোপ ছোপ দাগ থাকে, তাই এরকম নামকরণ। আমরা এই জন্তুটিকে অবশ্য গেছো বাঘ বলে চিনি। ভাগ্য সহায় হলে হয়তো এই লেপার্ড বাবাজিরও দর্শন মিলতে পারে। একটা নাম না জানা পাখির ডাক শুনে ক্যামেরাটা নিয়ে আবার বেঞ্চ থেকে উঠে পড়ল তুলিকা। পাখির ডাকটা লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো।
এই শোন, একটু দেখে শুনে হাঁটিস, রক্তচোষা পিসাচ না থাকলেও গোটা জঙ্গলটা কিন্তু রক্তচোষা জোঁকে ভর্তি।
তুলিকা কোনো উত্তর দিল না। আমার কথাটা মনে হয় ও কানেই নেয়নি। রাস্তা যথেষ্ট খারাপ থাকা সত্ত্বেও আমরা সন্ধ্যের মুখেই ক্যাম্প সাইটে পৌঁছে গেলাম। সামনে তীর তীর করে বয়ে চলেছে স্বচ্ছ নীল জলের ট্যালে নদী। আকাশে বিশাল থালার মতো জলজল করছে পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্নার মায়াবী চাদরে ঢেকে আছে চারদিক। একটু দূরে জঙ্গল থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে বুনো জন্তু জানোয়ারের ডাক। ছোট্ট তাঁবুর সামনে আগুন জ্বেলে শরীরটা একটু সেঁকে নিচ্ছি। আমার সামনে বসে তুলিকা ঠক ঠক করে কাঁপছে। বারণ করা সত্ত্বেও নদীতে নেমে সেলফি তুলতে গিয়েছিল, কিন্তু নদীর ঠান্ডা জলে পায়ের পাতা ভিজতে না ভিজতেই যুদ্ধে পরাজিত সৈনিকের মতো ফিরে এসে চুপটি করে ক্যাম্প ফায়ারের সামনে বসে পড়েছে। এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। অনেকক্ষণ আমাদের দুজনের মুখেই কোনো কথা নেই। শেষে নীরবতা ভেঙে আমি প্রশ্ন করলাম,
এই তুলি, স্ট্যাচুর মতো বসে আকাশ পাতাল কি ভাবছিস বলতো?
তেমন কিছু না, ওই কেসটার ব্যাপারে আরো দু একটা সম্ভাবনা থিওরিটিক্যালি ভেরিফাই করার চেষ্টা করছি।
বলে ফেল, কি রকম সম্ভাবনা, আমিও একটু শুনি।
ধর জঙ্গলের মধ্যে তুই পুরোপুরি একা, তোর মোবাইলে চার্জ শেষ, টর্চ বা অন্য কোনো লাইট সোর্স তোর কাছে নেই, শুধু তোর ডিজিটাল ক্যামেরাটা এখনো ঠিকঠাক আছে। ঠিক সেই সময় তোর সামনে একটা হিংস্র জানোয়ার চলে এলো। জানোয়ারটার থেকে বাঁচতে হলে তুই ঠিক কি করবি?
বিদ্যুতের মতো উত্তরটা মাথায় খেলে গেল। বললাম,
ইয়েস, ফ্ল্যাশ লাইট। ক্যামেরার সুইচ যতবার টিপবো ততবার ফ্ল্যাশ লাইটের জন্য আলোর ঝলকানি হবে, তাতে জানোয়ারটা ভয় পেলেও পেতে পারে। তার মানে তুই বলতে চাইছিস কোনো জানোয়ারকে তাড়াতে গিয়েই ওই 16 এপ্রিলের ছবিগুলো তোলা?
আরও একটা জিনিস হতে পারে, হয়তো ওরা দুজন এমন এক বিভীষিকার মুখোমুখি হয়ে পড়েছিল যার কবল থেকে বেঁচে ফেরা সম্ভব ছিল না। তাদের অন্তিম পরিণতির কথা কাছের মানুষদের জানানোর জন্যই হয়তো সেই বিভীষিকার ফটো তুলতে চেয়েছিল সেই রক্তচোষা পিশাচ।
তুলিকার কথা শেষ হওয়ার আগেই আমি ইশারায় ওকে চুপ করে যেতে বললাম। আমার দৃষ্টি অনুসরণ করে জঙ্গলের একটা বিশেষ জায়গার দিকে তাকাল। ঘন অন্ধকারে জলজল করছে দুটো হলুদ দানার মতো চোখ। প্রায় 10-15 সেকেন্ড দুজনে নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। প্রথমে একটা মুখ জঙ্গলের বাইরে উঁকি দিল, তারপর ধীরে ধীরে পুরো শরীরটা বেরিয়ে এল। পিঠের দিকে মেঘের মতো ছোপ ছোপ দাগ। চাঁদের আলোতে জন্তুটাকে চিনে নিতে একেবারেই অসুবিধা হল না। একটা ক্লাউডেড লেপার্ড আমাদের দিকে তাকিয়ে মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করল, আর তখনই দূর থেকেও দেখতে পেলাম মুখের উপরের পাটির বিশাল দুটি সদন্ত। তারপর আমাদের ক্যাম্প ফায়ারের ভয়ে যেন একটা আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে তুলিকাও ক্যামেরাটা তুলে নিয়ে ছুটল জঙ্গলের দিকে। সত্যি মেয়েটা ভয় ডর বলে কিচ্ছু নেই। আমি একা একা কি করব বুঝতে না পেরে পাশে রাখা টিফিন বক্সটা খুলে একটা বাসি পকোড়াতে কামড় বসালাম। ঠিক সেই সময় জঙ্গলের দিক থেকে একটা আর্তনাদ ভেসে এলো, গলাটা তুলিকার, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। টিফিন বক্সটা রেখে দৌড়ালাম জঙ্গলের দিকে। চিৎকার করে তুলিকাকে ডাকতে লাগলাম আমি,
তুলি তুই কোথায়? আমার কথা শুনতে পাচ্ছিস তুলি?
মোবাইলের আলোটা জঙ্গলের নিশ্চিদ্র অন্ধকারকে ভেদ করে যতদূর গেছে তার মধ্যে কোনো জনপ্রাণী চোখে পড়ল না। গেল কোথায় মেয়েটা? ক্লাউডেড লেপার্ড তো মানুষকে আক্রমণ করে না, তাহলে কি অন্য কিছুতে টেনে নিয়ে গেল তুলিকাকে? হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। তার ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ছে আমার ঘাড়ের ওপর। ঘুরে দেখতে যাওয়ার আগেই মাথায় একটা প্রচণ্ড আঘাত অনুভব করলাম। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। ঠিক কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম তা বলতে পারব না। জ্ঞান ফিরতে এই বুঝলাম একটা অন্ধকার ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি। হাত পা কোষে বাঁধা হয়েছে, মাথার পেছন দিক থেকে একটা তরল ঘাড় বেয়ে নিচে নামছে। ক্ষতস্থান থেকে রক্ত পড়াটা এখনো বন্ধ হয়নি, বেশ ব্যথাও রয়েছে ওখানে। একটা জানলা দিয়ে সামান্য যে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে তাতেই বুঝতে পারলাম আমার থেকে 5-6 হাত দূরে তুলিকাও একই অবস্থাতে পড়ে আছে। এখনো ওর জ্ঞান ফেরেনি। আমাদের এভাবে বন্দি করে রাখার উদ্দেশ্য কি? সেরকম মূল্যবান কিছু তো সঙ্গে করে নিয়ে আসিনি। তবে কি কোনো উগ্রপন্থী দল আমাদের কিডন্যাপ করেছে? হঠাৎ একটা মানুষের গলা শুনতে পেলাম। কিছুক্ষণ কান খাড়া করে শোনার পর বুঝতে পারলাম বন্ধ দরজার ওপাশ থেকে শব্দটা আসছে। কেউ একজন গুনগুন করে একটা পরিচিত হিন্দি গান গাইছে। হঠাৎ মেঝেতে কিছু একটা নড়াচড়ার শব্দ হল। পাশ ফিরে দেখলাম তুলিকা নিজের হাত পায়ের বাঁধন আপ্রাণ চেষ্টা করছে খুলে ফেলার। ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তুলি তুলি তুই ঠিক আছিস তো?
ঠিক আছি, কিন্তু মাথায় প্রচন্ড ব্যথা। এনি আইডিয়া আমরা ঠিক কোথায় আছি?
টোটালি ক্লুলেস। তবে মুখ যেহেতু বাঁধিনি তার মানে চিৎকার করে কোনো লাভ হবে না। বোঝাই যাচ্ছে লোকালয় থেকে অনেক দূরে আছি আমরা।
ফোনগুলো নিয়ে নিয়েছে নাকি?
হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে।
কিছুক্ষণ চুপ করে থাকার পর তুলিকার গলায় একটা অপরাধবোধ ফুটে উঠল।
এই অবস্থার জন্য আমি দায়ী। লেপারটার ছবি তুলতে গিয়ে জঙ্গলের মধ্যে না ঢুকলে হয়তো।
এমন সময় ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। একটা লম্বা ছায়ামূর্তি ঘরে প্রবেশ করল। ছায়ামূর্তির ডান হাতে কি যেন একটা রয়েছে। সুইচ বোর্ডের দিকে বাঁ হাতটা বাড়িয়ে সুইচ টিপতেই একটা কম পাওয়ারের বাল্ব জ্বলে উঠল। বাল্বের আলোয় তাকিয়ে যা দেখলাম তাতে শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে ফরেস্ট গেস্ট হাউসের কেয়ারটেকারের ছেলে রঞ্জন আপা, আর ওর ডান হাতে রয়েছে একটা বড় কাঠ চেরাইয়ের করাত। শিকারী নেকড়ের মতো চোখ বুলিয়ে আমাদের অবস্থাটা একবার বুঝে নিল সে। তারপর মুখে একটা শয়তানি হাসি খেলিয়ে বলল,
স্যারজি ম্যাডামজি, আপনাদের কোনো অসুবিধা হয়নি তো?
এবার আর থাকতে না পেরে যতটা জোরে সম্ভব চিৎকার করে তুলিকা জিজ্ঞেস করল,
ইউ স্কাউন্ড্রেল, আমাদের কেন আটকে রেখেছিস এখানে? কি চাস তুই?
দরজার পাশেই একটা কাঠের চেয়ার রাখা ছিল। রঞ্জন চেয়ারে বসে কোলের উপর করাতটা রাখল। তারপর তুলিকার চোখে চোখ রেখে বলল,
তেমন কিছু করব না ম্যাডামজি, সাবান বানাতে হবে, তাই আপনাদের তুলে আনলাম।
সাবান বানাবো মানেটা কি?
আপনাদের বলেছিলাম না কি সাবানের কারখানাতে আমি কাম করি, তো ওই কারখানার মালিক সব সময় আমার কাম নিয়ে নারাজ থাকতো, সব সময় আমাকে গালি দিত, আমার বানানো সাবান নাকি ফালতু, কেউ কিনবে না এসব। একদিন তো কারখানায় যাবার সামনে আমাকে চড় মারল, খুন চেপে গেল আমার মাথায়, বলিয়ে ভালিয়ে নিয়ে এলাম এই বাড়িতে।
রঞ্জন একটু থামল, কোল থেকে করাতটা তুলে নিয়ে বলল,
তারপর করাতটা দিয়ে গলাটা কাচ করে কেটে দিলাম ওর, পুরো ঠান্ডা হয়ে গেল। বডিটা নটা টুকরো করলাম, টুকরোগুলো বাথটবে ফেলে তাতে 7 কেজি কস্টিক সোডা আর জল মিশিয়ে গুলতে শুরু করলাম। কিছুক্ষণ গোলার পর মাছগুলো হাড় থেকে আলাদা হয়ে গেল, ওই মিক্সচার থেকেই তো সাবুন বানালাম। আর কয়েকটা হাড় ফেলে দিয়ে এলাম জঙ্গলে, সবাই ভাবলো এখনো ডাইনি বা পিসাচের কাম।
ওর কথাগুলো শুনে আমার গা কুলিয়ে উঠছে, সত্যি অসুস্থ বোধ করছি। আবার মনে পড়ল কোথায় যেন একটা পড়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুজব রটেছিল জার্মানরা নাকি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেছে বেছে স্বাস্থ্যবান ইহুদিদের খুন করে তাদের বডি ফ্যাট সাবান তৈরির কাজে লাগাতো। কিন্তু কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি যে সত্যি এরকম হিউম্যান সোপ মেকারের মুখোমুখি হতে হবে।
তার মানে ওই মেয়ে দুটো লিপ্তিয়ার অনন্যা, তুই কি তাদের খুন করেছিস?
তুলিকার গলা শুনে মনে হলো এখনো পুরোপুরি নার্ভের উপর কন্ট্রোল হারায়নি মেয়েটা, বরং ঘৃণার ভাবটাই ফুটে উঠল বেশি। আবার হেসে উঠল রঞ্জন, হিম শীতল গলাতে বলে উঠল,
ডর নেই লগতা আপকো ম্যাডাম জি, সওয়াল পে সওয়াল কর রহি হো।
তারপর চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল।
মালিককে খুন করে আমার মাথায় সাবান তৈরির একটা নেশা চেপে গেল। ফরেস্ট অফিসের একটা ডেলিভারির গাড়ি নিয়ে মেয়ে দুটোকে ফলো করতে থাকলাম, ফটো খিঁচনে কি টাইম একটা মেয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেল, অন্য মেয়েটা ফোন করতে কিছুটা দূরে যেতেই আকেলি ব্যাটি লড়কি কো উঠিয়ে নিলাম, চোটকে বেজে সে ভাগ নেই পাই।
এবার দুটো বিষয় আমার কাছে পরিষ্কার হলো, দীপ্তি ছবি তোলার সময় কোনোভাবে স্লিপ করে পড়ে গিয়ে গোড়ালির হাড় ভাঙে, অনন্যার কিছু হয়নি বলে ওর পাঁজর আর পায়ের হাড় অক্ষত, আর কস্টিক সোডার মতো ক্ষার জাতীয় দ্রব্য দিয়ে বডি পার্টসগুলো ডিসলভ করার ফলে হাড়গুলোতে মাংসের কণা মাত্র বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রঞ্জন বলে চলল,
আগলে দিন শাম কো দুসরি লড়কি কো ভি পেয়ে গেলাম, বহুত ভাগাই হো, ফেলে ওর ব্যাগ আর ক্যামেরাটা কেড়ে নিলাম, কিন্তু ও পালালো। ওর নিজের ফোনে চার্জ ছিল না, দোস্তের মোবাইল থেকে দূর থেকে মনে হয় আমার ছবি তোলার অনেক কোশিশ করছিল, লেকিন ও পাসওয়ার্ড জানতো না। ওকে সেন্সলেস করে গাড়িতে এনে তুললাম, তারপর দুইজনকে এখানে নিয়ে এসে ফোন করলাম। ওই আগের মতোই বডিগুলোকে কেটে কস্টিক সোডা দিয়ে গুলে সাবান বানালাম। এরপর পুলিশ আর ফরেস্ট অফিসের লোক ওদের খুঁজতে শুরু করলো। 10 লাখের ইনাম মিলবে শুনে লোকাল লোকেরাও খোঁজা শুরু করলো। উসকে বাদ আমি একটা প্ল্যান বানালাম পুলিশকে কনফিউজ করার জন্য। 16 তারিখ রাত্রে ওদের ক্যামেরাটা নিয়ে খাদের ধারে কিছু ছবি তুললাম, আর তার 1 মাস পরে ওদের সব সামান সমেত ব্যাগটা আর কিছু হাড় নদীর ধারে ফেলে এলাম। পুলিশ আর নিউজ চ্যানেলের বহাল বন্ধ হলো, বাস কাহিনী খতম। আরেকটা কথা ম্যাডাম, আপনাদের যে নতুন সাবানটা ইউজ করতে দিয়েছিলাম সেটা ওই মেয়ে দুটোর বডি থেকেই বানানো। ভালো লাগেনি আমার বানানো সাবান? হ্যাঁ ম্যাডাম।
এবার ভয়ে আর বিস্ময়ে চমকে উঠলাম আমি। ব্যাগটা ওই আপাতানি উপজাতি যুবকের থেকে নানান হাত ঘুরে পুলিশের কাছে এসেছিল, তাই ব্যাগে পাওয়া প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই আলাদাভাবে পরীক্ষা করা হয়নি। অনন্যার ক্যামেরায় তোলা ছবি বা ওদের দুজনের কল রেকর্ডের থেকে ফিঙ্গারপ্রিন্টের উপর ফরেন্সিক ডিপার্টমেন্ট বেশি জোর দিলে হয়তো রঞ্জন আর জেলেই থাকত। হিউম্যান সাইকোলজি বলে অপরাধের পর অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিম বা ভিকটিমের সঙ্গে থাকা জিনিসপত্র লোকচক্ষুর আড়ালে রাখতে চায়, তাই ব্যাগটা খুঁজে পাওয়ার পর পুলিশের মনে হয় মার্ডারের থেকে দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা বেশি। কাজটা যে এরকম নৃশংস সিরিয়াল কিলারের হতে পারে সে কথা হয়তো ওদের মাথাতেই আসেনি। এবার রঞ্জন চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ায়, করাতটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমাদেরই দিকে।
এবার আপনাদের বডি থেকে সাবান বানাবো আমি, একটু ল্যাভেন্ডার তেল মিশিয়ে দিলেই কেউ বুঝতে পারবে না। আবার গেস্ট হাউসে কেউ থাকতে এলে তাকে ইউজ করতে দেব।
কথাটা শোনার পর হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিরুদ্দিষ্টের খবর করতে এসে শেষে কি আমরাই চিরতরে হারিয়ে যাব? কেউ হয়তো জানতেও পারবে না আমাদের অন্তিম পরিণতির কথা। মাস খানেক পর জঙ্গলে খুঁজে পাওয়া যাবে আমাদের কয়েক টুকরো হলদে হাড়। বাবা মায়ের মুখটা খুব মনে পড়ছে, আর কোনোদিন দেখা হবে না ওদের সাথে। আমার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে রঞ্জন, ওর ডান হাতে ধরা করাতটা তুলে প্রথমে আমার কাঁধের উপর রাখলো, তারপর আস্তে আস্তে চাপ বাড়াতে লাগে। গরম পোশাক ভেদ করে কাঁধের বেশ খানিকটা অংশ চিরে রক্ত বেরিয়ে তীব্র যন্ত্রণায় আমি আর্তনাদ করে উঠলাম। যদি ভেবে থাকিস তুই পুলিশের হাত থেকে বেঁচে যাবি তাহলে ভুল ভাবছিস। হ্যাঁ, তুলিকা বেশ নির্বিকার ভাবেই বলল,
একে বলে অতি চালাকের গলায় দড়ি। আমাদের ফোনগুলো কেড়ে নিয়েছিস ঠিকই, কিন্তু খেয়াল করলি না আমার গলায় চেনের সাথে যে লকেটটা রয়েছে ওটা আসলে একটা লোকেশন ট্র্যাকিং ডিভাইস। একজন ফরেস্ট অফিসার সবসময় ট্র্যাক করে চলেছে আমাদের। হিসেব মতো আমাদের আজ থাকার কথা ছিল ট্যালি ভ্যালি ক্যাম্প সাইটে, কিন্তু তুই আমাদের তুলে এখানে নিয়ে এলি। লোকেশন চেঞ্জ হতেই নিশ্চয়ই অফিসার আমাকে ফোন করবে, আর ফোনে না পেয়ে ফরেস্ট অফিসার পুলিশ নিয়ে ছুটে আসবে এখানে। অ্যান্ড দেন ইওর গেম উইল বি ওভার।
রঞ্জন এবার আমাকে ছেড়ে এগিয়ে গেল তুলিকার দিকে। রাগে থরথর করে কাঁপছে ও। তুলিকার গলা থেকে চেনটা টেনে ছিঁড়ে নিয়ে পা দিয়ে পিষে ভেঙে ফেলল লকেটটা। তারপর বলল,
আপনি বহুত চালাক আছেন ম্যাডাম জি, সেটের থেকে আপনার দিমাগ বেশি তেজ চলে, কিন্তু রঞ্জনকে আপনি চিনতে পারলেন না।
কিছু বুঝে ওঠার আগেই রঞ্জন করাতটা তুলিকার গলা বরাবর চালিয়ে দিল। এই আঘাতটা একেবারে অপ্রত্যাশিত ছিল ওর কাছে। তুলিকার গলা দিয়ে একটা অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে এলো। গলার চেরা অংশটা দিয়ে ছলকে রক্ত বেরোতে শুরু করল। ওই ভয়ানক দৃশ্যটা দেখে আমার হাত পা সম্পূর্ণ অসাড় হয়ে গেল। চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলেছি আমি। রঞ্জন তুলিকার দিক থেকে আবার আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে। কড়াতে ধারালো দিকটা থেকে মেঝেতে টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ফোঁটা। আবার সেই গানটা গুনগুন করে গাইতে শুরু করেছে রঞ্জন। এই মূর্তিমান বিভীষিকার থেকে কোনো নরখাদক বাঘের হাতে পড়লে হয়তো মৃত্যু যন্ত্রণাটা কম ভোগ করতে হতো। রঞ্জন করাতটা শূন্যে তুলে ধরল। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম আমি। হঠাৎ একটা কান ফাটা গুলির শব্দ হল। তারপর আমি আবার জ্ঞান হারালাম। পুলিশ আর ফরেস্ট অফিসারেরা ঠিক সময় না পৌঁছালে আমার অবস্থা ঠিক তুলিকার মতোই হতো। রঞ্জন ওই ফার্ম হাউসে এনকাউন্টারে মারা যায়। অরুণাচলের একটা হসপিটালের টানা তিন দিন বেহুশ হয়ে পড়েছিলাম। মা বাবা খবর পেয়ে কলকাতা থেকে এসে ফিরিয়ে নিয়ে যায়। ওই চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি। এখনো মাঝে মধ্যে রাতের দুঃস্বপ্নে সেই দিনটা বারবার ফিরে আসে। তুলিকার মতো একজন ভালো বন্ধু আর সহকর্মীকে হারানোর দুঃখটা আজও আমাকে কুড়ে কুড়ে খায়। ড্যালে ভ্যালিতে যাওয়ার প্রস্তাবটা আমিই দিয়েছিলাম ওকে। ওর মৃত্যুর জন্য অনেকটা আমি তাই। নিজের অজান্তেই আমাকে একটা নতুন জীবন দিয়ে নিরুদ্দেশের পথে চলে গেল তুলিকা। প্রকৃতি হয়তো একসময় ফাঁদ পেতে অপেক্ষা করত আমাদের জন্য, কিন্তু মানুষ প্রকৃতিকে জয় করেছে বহুকাল, এবং সেই জয়ের পথেই সে শত্রু করেছে নিজেকে। এখন সে নিজেই নিজের জন্য ফাঁদ পেতে অপেক্ষা করে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল সায়নী এবং তমাল। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন সৌগত ঘোষের কাহিনী ড্যালে ভ্যালি ট্র্যাপ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।